ধন্যবাদ আনিস আহমেদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানলেন আজকের বিষয় কি এবং আজকের এই বিষয়টি কেন নির্ধারণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেই আপনারা জানেন 14ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের যে বর্বর এবং জঘন্যতম এবং ভয়াবহ হৃদয় বিদারক একটি অধ্যায়, যেটি প্রতি বছর বাংলাদেশে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের 10 থেকে 14ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করেছিল এই দিনে, এবং সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করেই আজকের দিনটি বাংলাদেশের মধ্যে রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর লোকেরা পাকিস্তানের দোসর হিসাবে পাকিস্তান বাহিনীকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছিল এই দিনে বাংলাদেশের সবচেয়ে মেধাবী সন্তানদেরকে হত্যা করবার জন্যে, এবং সেই দিনটিকে আমরা প্রতি বছর স্মরণ করি ডিসেম্বরের এই দিনে। আজকেও সেই উপলক্ষে আমরা এই আয়োজন করেছি, এবং এই আয়োজনের যারা ওই দিনের যারা একেবারে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই শহীদ বুদ্ধিজীবীদের কয়েকজন সন্তানদেরকে আজ আমরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি অংশ নেওয়ার জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন ফাহিম রেজানুর। আপনারা জানেন ফাহিম রেজানুর হচ্ছেন দৈনিক ইত্তেফাকের সেই সময়কার প্রখ্যাত সাংবাদিক শহীদ সিরাজউদ্দিন হোসেনের পুত্র। ফাহিম রেজানুর, আপনাকে স্বাগত।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।
দৈনিক পূর্বদেশের আরেক বিখ্যাত সাংবাদিক গোলাম মোস্তফা, তাঁর কন্যা উর্মি রহমান, উর্মি মোস্তফা ঢাকা থেকে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, ধন্যবাদ।
আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আরো দুজন যোগ দেবেন, একজন হচ্ছেন আপনারা জানেন শমী কায়সার, অত্যন্ত পরিচিত সকলের, শহীদুল্লাহ কায়সারের কন্যা, এবং মিথুন আহমেদ নিউ ইয়র্ক থেকে আবৃত্তিকার। তিনি বিশেষ করে শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে প্রতি বছর নিউ ইয়র্কে বড় একটি আয়োজন করেন, সে সম্পর্কে কথা বলবেন। তো সবার আগে আমি ফাহিম রেজানুর আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় একটু স্মৃতিচারণ করবার জন্য।
আপনাকে ধন্যবাদ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে আমার আব্বা সহ সেই সময় 1971 সালে নির্যাতিত, অত্যাচারিত এবং লোমহর্ষক অগণিত ঘটনার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার দোসররা আলবদর, আল শামস এবং রাজাকাররা বুদ্ধিজীবীদের যে হত্যা করেছে এবং মেধা শূন্য করার জন্য দেশটা যাতে এগিয়ে না যেতে পারে, যখন জানল তারা পরাজিত হচ্ছে সেই সময় তারা পরিকল্পিত ভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল, যার ফলে আমি সেদিনকার দিন স্মরণ যদি এভাবে করতে চাই যে এই ঘটনাটা শুধু আমার জন্য নয়, আমার মনে হয় সেই মুক্তিযুদ্ধের সময় অগণিত মানুষ, জনতা, তারা যেভাবে দেশের অভ্যন্তরে প্রায় 3 কোটি মানুষ একবার নানাবাড়ি, একবার দাদাবাড়ি, একবার অচেনা অজানা জায়গায়, হাটে মাঠে, বন্দরে, নগরে তারা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে, জীবন যাপন করেছে খেয়ে না খেয়ে, এবং প্রায় 1 কোটি লোক তারা সীমান্ত পাড়ি দিয়েছে জীবনের ভয়ে এবং বাঁচার জন্য। যাই হোক, কিন্তু তারপরেও অবরুদ্ধ নগরীতে সবাই যেতে না পারলেও 3 কোটি মানুষ তো এপার উপার করেছে, 1 কোটি মানুষ তো দেশের বাইরেই চলে গেছে, আর যারা অবশিষ্ট ছিল তারা এই অবরুদ্ধ নগরীতে জীবনটাকে হাতে নিয়ে একরকম ভয়ে ভয়ে তারা জীবন গুজদান করেছে, যার ফলে আমি মনে করি যে এই স্মৃতিটা খুবই হৃদয় বেদরও, শুধু আমার জন্য নয়, 30 লক্ষ শহীদের পরিবারের সবার, এবং যারা তখন বেঁচে থেকেও যারা মৃত সম ছিল তাদের জন্য একই অভিজ্ঞতা আমি মনে করি।
অনেক ধন্যবাদ ফাহিম রেজানুর। আমরা ইতিমধ্যেই শমী কায়সারকে পেয়েছি, তিনি যোগ দিয়েছেন, কিন্তু তিনি খুব বেশিক্ষণ থাকতে পারবেন না আমাদের সঙ্গে, এই জন্য আমি শমী কায়সার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপন অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদের সঙ্গে, বিশ্বে যারা বাংলাদেশি বাঙালি বসবাস করছেন তাদের সবার উদ্দেশ্যে আপনি একটু আপনার 1971 সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে যে সম্পদ আপনি হারিয়েছেন সেই সম্পদ হারানোর পরিবর্তে আপনি কি পেয়েছেন বলে মনে হয় এত বছর পরে?
পাওয়ার ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সব শ্রোতাদেরকে, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর প্রতি বছরই আমাদের কাছে নতুন করে কিছু না, প্রতি বছরই বছরের সারা সময়ই আমরা আমাদের প্রিয়জনকে স্মরণ করি, আমাদের বাবাদেরকে আমরা স্মরণ করি, মুক্তিযুদ্ধকে স্মরণ করি, বঙ্গবন্ধুকে স্মরণ করি। এটি আমাদের জীবন আচরণের একটি অংশ, সুতরাং আলাদা করে একদিনে স্মরণ করা হয় না। কিন্তু একটি কথা যেটা আমি বলতে চাইছি সেটি হচ্ছে যে আমরা দেশে, আমরা এই যে সোনার সন্তান, আমাদের বাবাদেরকে আমরা যখন বাংলাদেশের পতাকাটা দেখি তখন দেখি যে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ, এবং আমার মারা তাদের জীবনের শ্রেষ্ঠ স্যাক্রিফাইসটা করেছে, শ্রেষ্ঠ সম্পদ তাকে বাংলাদেশের জন্য আমরা দিয়েছি, পেয়েছি। একটা সময় ছিল 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে, আপনি জানেন যে বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধ চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মিথ্যা ইতিহাস দিয়ে কোমলমতি শিশুদেরকে, বাচ্চাদেরকে, একটা বড় জেনারেশনকে ভুল শিক্ষা দিয়ে, ভুল ইতিহাস শিক্ষা দিয়ে আমরা যে আত্মমর্যাদা পেয়েছিলাম 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, বঙ্গবন্ধু যেটি আমাদের দিয়েছিল সেটি আমরা হারিয়েছি বছরের পর বছর। আজকে গত 10 বছরে আমরা পেয়েছি বলবো অনেক, কারণ আজকে বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এটি একটা সময় ছিল অকল্পনীয়। এবং এই যুদ্ধ অপরাধীদের বিচার ঘিরে নানা ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রেসার ছিল। আজকে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা এক হাতে তার দৃঢ় চেতা নিয়ে বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, এটি কোনো ধরনের কোনো প্রতিশোধ পরায়ণতা নয়, একটি জাতিকে ন্যায্যতার জায়গা থেকে সঠিক ইতিহাসের কাছাকাছি, সততা সত্যতার কাছাকাছি নিয়ে যাওয়া একটি জেনারেশনকে অত্যন্ত প্রয়োজন। এবং যে কারণে আজকে এই যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশের যে শহীদ পরিবার যারা আছে তারা আবার বুক ফুলিয়ে তারা তাদের আত্মমর্যাদা নিয়ে আজকে দাঁড়িয়েছে। সুতরাং দেশের কাছে আমরা পেয়েছি অনেক স্নেহ মমতা ভালোবাসা। একই সময় এক সময় ছিল যখন আমরা নানা ধরনের গঞ্জনা বঞ্চনা, শহীদ পরিবারদেরকে করুণার চোখে দেখার এক ধরনের নোংরা মানসিকতা ছিল একটা মহলের। আমরা বাংলাদেশের মাটিতে দেখেছি যুদ্ধ অপরাধীদের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠতে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তো সেখান থেকে আজকে বাংলাদেশের যে উত্তরণ হয়েছে, শহীদ পরিবারের সন্তান হিসেবে আমরা গর্বিত এবং আমরা কৃতজ্ঞ জননেত্রী শেখ হাসিনার কাছে, যে তিনি না থাকলে যুদ্ধ অপরাধের বিচারটি হতো না। আমাদের বাংলাদেশে এখন নানা ধরনের উন্নয়ন হয়েছে, কিন্তু তার চেয়ে বড় একটি মনস্তাত্ত্বিক উন্নয়ন, একটি জাতিকে তার ইতিহাসের কাছাকাছি, সত্যতার কাছাকাছি নেওয়াটা অত্যন্ত জরুরি। তা না হলে একটি জাতির মধ্যে আত্মমর্যাদা তৈরি হয় না। আজকে তরুণ প্রজন্মের মধ্যে এটি তৈরি হয়েছে, আজকে শহীদ পরিবার হিসাবে আমাদের নেয়া না, আমরা আরো সমাজের জন্য দিয়ে যেতে চাই যেভাবে আমাদের বাবারা দিয়ে গেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ শমিকা স্যার। আপনি যদি কিছুক্ষণ থাকতে পারেন খুব ভালো হয় আমাদের শ্রোতারা। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আপনার অনুভূতি প্রকাশ করবার জন্য। ভালো থাকবেন।
ধন্যবাদ
জি। উর্মি মুস্তফা, এবার আপনার কাছে আসছি। আপনি কিভাবে এত বছর মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনার বাবাকে স্মরণ করেছেন এবং আজ কেমন লাগছে?
আসলে আমি তো আমার বাবাকে দেখিনি ছোটবেলা থেকে, এই মানে আমার জন্মের আগেই আমার বাবাকে ধরে নিয়ে যায়, তার 3 মাস পর আমার জন্ম হয়। তো ছোটবেলা থেকেই আমি আসলে এটার সাথে অভ্যস্ত যে আমি জানি যে আমার বাবাকে 14 ডিসেম্বর সবাই স্মরণ করছে আমার বাবাকে, যদিও আমাদের জীবনে প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করতে হয়েছে। তা এইসব সব ঘটনা আমরা এক এই সুমি আপন মতোই বলবো যে এই 10 বছর, এই যে এখন যখন এই মুক্তি ওদের শাস্তি হলো, যাদের যুদ্ধাপরাধীদের যে শাস্তি হলো, তারপরে যে ফিলিংসটা সেটা আসলে ছোটবেলা থেকে আমরা আমি কখনোই চিন্তা করিনি যে এই অনুভূতিটাও মানুষের আমাদের মধ্যে থাকতে হবে। তো ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি, যে আমি জেনে এসেছি বিশেষ করে যে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, আমার বাবাকে যারা মেরেছে তারাও ভালো আছে, তাদেরকে তাদের কোনো বিচার হবে না কোনোদিন। সবসময় ভেবেছি তারা, এবং যখন তারা একসময় গাড়িতে পতাকা উড়িয়ে যাচ্ছে তখনও মনে হয়েছে যে আসলে এদের কোনোদিন বিচার হবে না। প্রথম যখন আমি এই অনুভূতিটা খুব সবসময় ভাবি যে প্রথম যখন যুদ্ধ অপরাধীদের বিচার হলো এবং যেদিন প্রথম ফাঁসি হলো একজনের, আমি হঠাৎ আমি দেখলাম যে আমি অনেক অক্সিজেন নিতে পারছি। আমার কাছে মনে হচ্ছে এটা কি সবাই হচ্ছে নাকি আমার হচ্ছে, যে আমি এত ভালো নিঃশ্বাস নিতে পারছি কেন? তার মানে এতদিন আমি ভালো নিঃশ্বাস নিতে পারতাম না। তার মানে এই যে এই ফিলিংস, এই ফিলিংটা হচ্ছিল আমি কাউকে বোঝাতে পারবো না, এই যে স্বস্তি, এবং এই স্বস্তিটা, এই এই আনন্দটা আমি কখনো বোঝাতে পারবো না। যদিও আমার বাবাকে, বাবার যে আসল যুদ্ধাপরাধী সে এখনো মানে তার ফাঁসি রায় হয়েছে, ফাঁসি হয়নি, তারপরে এই যে এক একটা ফাঁসি হচ্ছে, এই মনে এই স্বস্তিটা আসলে আমরা একসময় আমাদের যে ক্ষতি, সেই ক্ষতিটা যে বাংলাদেশেরও একটা ক্ষতি হয়েছিল 14ই ডিসেম্বর, সেটা অন্য মানুষরা যে বোঝে না সেটা আমরা জেনে বড় হয়েছি। এবং একটা সময় এই যে এই কিছুদিনের মধ্যে আমরা 10 বছর যা আমার কাছে মনে হয়েছে যে সবাই জানতে পারছে যে আসলেও যে ক্ষতি হয়েছে, আসলেও সবার যে ক্ষতি হয়েছে বাংলাদেশ সেটা উপলব্ধি করতে পারছে।
আচ্ছা, আপনার বাবার হত্যাকারীর বিচার হয়নি বলতে কাকে বুঝিয়েছেন? চৌধুরী মইনুদ্দিন? আমরা আবার আসবো। ইতিমধ্যে মিথুন আহমেদ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। মিথুন আহমেদের কাছে আমি একটি বিষয় জানতে চাইবো, শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ 2018 এবং শিল্প ও দ্রোহের 20 বছর পূর্তি উদযাপন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। আপনারা প্রত্যেক বছর নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় জায়গা, সেখানে বড় করে শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠিত হয়। আমি গত 10 বছর যাবত সেখানে অংশ নিতাম, এই ওয়াশিংটনে আসার পরে আর পারিনি। মিথুন আহমেদ একটু বলবেন আপনারা কি করছেন এবং এটার জন্য এই প্রজন্মের, এখানে বেড়ে ওঠা প্রজন্ম কতটা জানতে পারছে সেই বিষয়গুলো।
ধন্যবাদ ফকির সেলিম। আমার মনে হয় যে কিছুক্ষণ আগে যে কথা বললেন সম্ভবত
উর্মি মোস্তফা,
কণ্ঠ শুনে তাই মনে হলো, কারণ আমি লাইভে এসে পরে মানে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন এই দিনটি পালন করে সেটি বিশেষ করে যারা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত তাদের যে দায়বদ্ধতার জায়গাটি, এবং বাংলাদেশকে মেধাশূন্য করবার জন্য যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এটা যে কি শুধুমাত্র ব্যক্তিগত পরিসর নয়, অবশ্যই যারা পরিবার থেকে যে পরিবার তাদের পিতা তার মাদেরকে হারিয়েছেন তা তো পারিবারিক ক্ষতি আছে, কিন্তু এটি একটি জাতীয় ক্ষতি এবং সমগ্র জাতিকে মেধাশূন্য করবার যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, সেটা বুঝবার অবকাশ মানে আমরা জানি যে সেটি খেয়াল করা হয়েছিল। আর বিশেষ করে সম্মত আলমু গোলাম মোস্তফা আর অন্যান্য বুদ্ধিজীবী, 19 জন বুদ্ধিজীবীর যে হত্যাকারী চৌধুরী মইনুদ্দিন এবং আশরাফুজ্জামান, আশরাফুজ্জামান নিউ ইয়র্কে এবং লন্ডনে মইনুদ্দিন বসবাস করেন, এবং এই দুজনকে আমরা বিচারের আওতায় এনেছি ঠিকই, তাদের মৃত্যুদণ্ড দেওয়াও হয়েছে, কিন্তু তাদেরকে আমরা ফিরিয়ে নিতে পারিনি। এবং সামাজিকভাবে তারা বিভিন্ন অনুষ্ঠানাদি এবং প্রতিক্রিয়াশীল প্রবাসী গোষ্ঠীরা তাদেরকে ধর্মীয় অনুষ্ঠানে বা অন্যান্য অনুষ্ঠানে তাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা সমাজ সাংস্কৃতিক জোট গত 20 বছর ধরে এই দিনটি পালন করি, এই কারণেই যে আমরা মনে করি যে এই দিনটির বেদনা, এই দিনটির শোক যাতে করে আমাদের সবার মনে, সবার হৃদয়ে এবং সবার স্মরণে থাকে। এবং বিশেষ করে নিউ ইয়র্কের যে এই যুদ্ধাপরাধী, এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম না প্রধানতম যে কসাই হত্যাকারী, এবং তাকে যাতে করে গ্রেফতার করা হয় ফিরিয়ে নেওয়া যায়। সমাজ সাংস্কৃতিক দ্রোহ, শিল্প এবং দ্রোহের 20 বছর সেটি আমরা পালন করব হচ্ছে 8ই জানুয়ারি। আর এবছর আমরা একটি নয়ন জলে ভাসি নামে একটি পারফরমেন্স পরিবেশনা করেছি, যেখানে সকল আমরা 20 জন বুদ্ধিজীবীদের আত্মকথন রূপে আমরা একটা পারফরমেন্স করার চেষ্টা করেছি প্রায় 1 ঘন্টা ব্যাপী। আমরা সেটা করেছি ঠিক রাত 12:01 বিশেষ করে এই সাংস্কৃতিক জোট নিউ ইয়র্কে যেই অনুষ্ঠানটি করে, যে স্মরণ দিনটি করে, এটা খুব একটি ইউনিক ইভেন্ট। এবং আপনি নিশ্চয়ই জানেন আপনি যে প্রবাসে রাত 12:01 আউটডোরে বিশেষ করে রাস্তায় মানে হিমাঙ্কের নিচে যে তাপমাত্রা থাকে সেখানে আমরা বাইরেই প্রদীপ প্রজ্বলন
এবং একটি শোক মিছিল হয় প্রত্যেক বছর। আমি তো বললামই আমি গত 10 বছর ধরে অংশ নিয়েছি। তো আমার শেষ প্রশ্ন যেটি ছিল যে নতুন প্রজন্মের এখানে বেড়ে ওঠা যে বাংলাদেশীরা আছে তারা এটাকে কিভাবে নিচ্ছে এখন পর্যন্ত আপনার মনে হয়? এই
আমরা আমরা মানে প্রবাসী সংখ্যা যেমন করে বাড়ছে এবং শুরুর দিকে আমরা অনেক কিছু পারিনি, আর বিশেষ করে প্রবাসে প্রগতিশীল বা এই চিন্তার বিশ্বাসের মানুষের সংখ্যা তেমনটা তো অবশ্যই নেই, কিন্তু এই বছর থেকে এবং গত কয়েক বছর ধরে আমরা আমাদের এই কার্যক্রমের ভেতরে নতুন প্রজন্মের যারা এখানে বেড়ে উঠেছে, এখানে জন্ম নিয়েছে, এবারে আমরা পারফরমেন্সে এবং আমাদের দর্শকদের ভিতরে আমরা চেয়েছি যত নতুন ছেলে পেলে বা অল্প বয়সী যারা যারা তরুণ যারা কিশোর তাদেরকে কি করে শোনানো যায় এই জিনিসটি, তাদেরকে কি করে আনা যায়, তাদেরকে কিভাবে সংযুক্ত করা যায়। এবং মানে আমরা দেখেছি যে অনেকেই এটা উৎসাহিত হচ্ছে, অনেকেই আগ্রহী হচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসছে, নিয়ে আসছে, আবার মানে যারা নিয়েও আসেনি তারা বলছে যে আজকে আমি ঘর থেকে বেরোনোর আগে আমি আমার ছেলে মেয়েদেরকে আজকের দিনের গল্পটি বলে এসেছি, আজকে বুদ্ধিজীবী দিবসটি কি কেন ঘটেছিল। এবং এরকম যেমন আমাদের এই অনুষ্ঠানে এসেও অনেক দর্শক এবং বক্তারা একথাই বলেছেন, এটি আমার মনে করি যে সমাজ সাংস্কৃতিক জোটের এই অনুষ্ঠান করতে গিয়ে এটা আমাদের একটি বড় প্রাপ্তি।
নিশ্চয়ই নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ মিথুন আহমেদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ।
আমরা এখন ফাহিম রেজানুর কাছে আসছি। মিথুন আহমেদের বক্তব্য আপনি শুনলেন, নিউ ইয়র্কের অনুষ্ঠানগুলোতে আমরা অংশ নিয়েছি একসঙ্গে অনেকবার, আপনিও অংশ নিয়েছেন। তো এখানকার এখানে বেড়ে ওঠা বাংলাদেশি আমেরিকান যারা, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের বুদ্ধিজীবী দিবসের ইতিহাস, এগুলো কিভাবে জানছে, ধারণ করছে, লালন করছে বলে আপনার মনে হয়?
প্রথমত মিথুন আহমেদকে ধন্যবাদ। উত্তর আমেরিকা থেকে বিশেষ করে যে সম্মিলিত সাংস্কৃতিক জোট যে আয়োজনটা বিগত 20 বছর ধরে করে এসছে এবং এটা আপনি আমি সহ অনেকেই যারা জড়িত ছিল।
ফাহিম ভাই আপনাকে এক মিনিট থামিয়ে আমি একজন শ্রোতার বক্তব্য আগে শুনে নিই, তারপরে আপনার সঙ্গে আলোচনায় আসছি। হ্যালো, হ্যালো, দীপক চক্রবর্তী।
সেলিম ভাই নমস্কার।
নমস্কার, জি জি বলুন।
জি আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
জি
জি, আমার আজকে যেহেতু বুদ্ধিজীবী দিবস বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ট্রেনের অতি সার মহোদয় আছে তাদেরকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চমৎকার এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একটা আমাদের কথা বলার জন্য। আমাদের যে প্রশ্ন হচ্ছে এই আমাদের যে তরুণ প্রজন্ম আছে, আমরা যখন আমরা যদি এইবার দেখবেন বাংলাদেশে যারা নতুন ভোটার তারা, আমরা যেমন বুদ্ধিজীবী এই দিবসে আমরা কিন্তু অতটা যদি আমরা জানি, অনেক জনের কেউ যদি আমাদের জানে না, আমাদের যে প্যানেল অতি সার্মদে আছে আমাদের তরুণ প্রজন্ম এই বুদ্ধিজীবী দিবস বলে যে কতটুকু আমাদের দায়িত্ব ভূমিকা আমাদের তরুণদের ভালোবাসা থাকতে পারে এবং কতটুকু আমরা এই ভূমিকাটা
সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, শহীদ বুদ্ধিজীবীর বলিদান বিফলে যাবে না। আমাদের মোয়াজ্জেম হোসেন শাকিল কক্সবাজারের আমাদের সহকর্মী, তিনি লিখেছেন, শ্রদ্ধেয় উর্মি মোস্তফা যদিও খুব স্বাভাবিকভাবেই ওনার জন্মের 3 মাস আগে পিতাকে হারানোর কথা বলেছেন, আমি চোখের অশ্রু ধরে রাখতে পারছি না, নিশ্চয় বোনটির অনেক কষ্ট বহন করছেন বোনটির মনে, যা কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। তারপরে শঙ্কর হালদার লিখেছেন, 14ই ডিসেম্বর মোট কতজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। আব্দুর রহিম লিখেছেন, বাংলাদেশের জামালপুর থেকে শুনছি। আচ্ছা, আব্দুল কুদ্দুস লিখেছেন, শহীদ বুদ্ধিজীবী এবং তাদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জানাই। শফিকুল ইসলাম শামীম সহ অনেকেই যোগ দিয়েছেন। তো এই মন্তব্যগুলোর সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি, সেটি হলো যে কতজন বুদ্ধিজীবী, মানে বুদ্ধিজীবী দিবসের আসলে ইতিহাস জানতে চেয়েছেন, এবং দীপক চক্রবর্তী একটি প্রশ্ন রেখেছেন। ফাহিম রেজানুর, আপনি এখন বলুন দয়া করে।
হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে যে বুদ্ধিজীবী যারা হত্যা হয়েছিল 25 মার্চের কাল রাত্রে, যে অপারেশন সার্চলাইট পাকিস্তানিরা করেছিল, সেখানে প্রথমেই তারা শুরু করেছিল কলেজ ইউনিভার্সিটি দিয়ে ইয়েতে হত্যা করে প্রফেসরদের, এবং সংবাদপত্র অফিসেও তারা অগ্নিসংযোগ করেছিল, কামান দাগিয়েছিল, যার ফলে ওই যে সূচনাতেই তারা একবার হত্যা করেছে বুদ্ধিজীবীদের। পরে যখন তারা নিশ্চিত জানলো যে পরাজয় হচ্ছে, তখন মেধাশূন্য করার জন্য আবার আঘাত হানলো। আর এর মাঝখানে 266 দিনের মুক্তিযুদ্ধের সময় মাঝে মাঝে জেলা উপজেলা শহরেও তারা বেছে বেছে কয়েকজনকে মারত রাজাকার আলবদররা এবং পাকিস্তানিদের সহযোগিতায়। শেষের দিকে যখন নিশ্চিত হলো যে তাদের সারেন্ডার করতে হচ্ছে, পরাজিত হচ্ছে, সে সময় তারা নির্বিচারে হত্যা করেছে বুদ্ধিজীবীদের। এবং যদি সময় আরো পেত, তাহলে আমার মনে হয় যে কোন বুদ্ধিবৃত্তি করে যারা জীবিকা নির্বাহ করত, তাদের কাউকে রাখত বলে মনে হচ্ছে না বা মনে হতো না।
আমি এই যে বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস নিয়ে যে উইকিপিডিয়া, তার তথ্য অনুযায়ী জানলাম যে সংখ্যার কথা যিনি বলছেন, যে 25 মার্চ 71-এর কালো রাতে শুরু হয় নিধনযজ্ঞ, পরিকল্পিতভাবে 14 ডিসেম্বর সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী নিধন করা হয়েছিল, এবং এই যে একাডেমি, বাংলা একাডেমি কর্তৃক বুদ্ধিজীবী কোষ গ্রন্থ বেরিয়েছে, তাতে 232 জন বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবীর নাম রয়েছে। এটি অসম্পূর্ণ তালিকা। আর আপনি যেটি বললেন যে তারা যে পরিকল্পনা করেছিল, তাতে 20,000 বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা ছিল, এটি ঘটনা সত্যি একেবারে।
আপনার সাথে সমর্থন করে একথা আরো বলতে চাচ্ছি এই যে 10ই ডিসেম্বরে শুরু হয়েছিল, যেখানে প্রথম ভিকটিম ছিল আমার আব্বা, তখন দৈনিক ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর ছিলেন, তাকে ধরে নেওয়ার মাধ্যমেই শুরু হলো শেষ দিকে। এবং 14ই ডিসেম্বর, এমনকি 16ই ডিসেম্বর সকালেও তারা 2-1 জনকে ধরে এনে রায়ের বাজার বধ্যভূমিতে হত্যা করেছিল, যার ফলে এই 14ই ডিসেম্বরকে পরবর্তীকালে প্রবাসী সরকাররা যখন আর কি তখনকার বাংলাদেশে সদ্য স্বাধীন দেশে এসে তার 14ই ডিসেম্বরকেই নির্বাচিত করেছিল, যেহেতু ওই যে 224 জনের কথা বললেন, সেখানে বেশি সংখ্যক হত্যা করা হয়েছিল 14 তারিখে, এই কারণেই ওদিনকেই বুদ্ধিজীবী দিবস হিসাবে হয়ে আসছে।
অসংখ্য ধন্যবাদ। আপনার আব্বা শহীদ সিরাজউদ্দিন হোসেন আমার বড় ভাইয়ের সহকর্মী ছিলেন, তিনিও ইত্তেফাকে ছিলেন ওই সময়ে, তার কাছেও গল্প শুনেছি অনেক, রফিকউদ্দিন আহমেদ, তিনিও ইত্তেফাকে একই সময়ে কাজ করতেন। তো যাই হোক, এখন উর্মি মোস্তফার কাছে আবার আসব, তার আগে আমাদের সঙ্গে বোধহয় আরো একজন শ্রোতা আছেন। হ্যালো,
হ্যালো,
জি, কে বলছেন ভাই?
আমি মোহাম্মদ বাচ্চু ভুইয়া, আড়াইহাজার নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
জি জি জি, বাচ্চু ভুইয়া বলুন।
আমি, আমার বয়স তখন ছিল আপনার 1971 সনে, প্রায় 10 বছরের মতো, 8-10 বছর এরকম ছিল আর কি। তখন যখন বাংলাদেশের যখন এই আপনি লিবারেশনের সময়, 71 লিবারেশনের সময়, আমার মামার বাড়ি হইল তারাপো নপাড়া বলে, এটা দুর্গ স্থান ঢাকার পাশাপাশি, মানে যাত্রা বাড়ি এই সাইড আর কি। তখন আমরা যখন যে শুনতাছি, তখন মামার বাড়িতে আমি ছিলাম, বেশি না, এই অল্প কতটুকু জায়গা ওই, তো তখন আমি ছোট ছিলাম, আমরা তখন ওই ওই পারে গেছিলাম, যাওয়ার সময় শুনলাম যে আপনার এরকম ঢাকার মধ্যে এরকম আওয়াজ হইতাছে, মাটি পর্যন্ত কাঁপতেছে, বুঝছেন? তখন যখন এই লোকগুলি হত্যা করে, তখন হাহাকার একটা বাংলাদেশে করছিল, এরকম হাহাকার ভাই, আমরা, আমি তো তখন মোটামুটি
ভালো, আপনি 10 বছর বয়স তখন, আপনি মোটামুটি বোঝেন, তো সেই কথা পরিষ্কার মনে আছে, এবং আপনি আমাদের সঙ্গে এটা আজকে শেয়ার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই বাচ্চু। আমি এবার উর্মি মোস্তফার কাছে আসছি, আমাদের হাতে আর মিনিট 4-এর মতো সময় আছে, আপনি কি একটু বলবেন এই যে মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবীদের যে বিষয়ে যে তালিকা প্রকাশিত হয়েছে, যেটি অসম্পূর্ণ তালিকা, এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবার সমূহ কে কোথায় কিভাবে আছেন, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বড় হচ্ছে এবং তারা সহায়তা পাচ্ছেন কিনা, এইসব বিষয়ে আপনার কোনো আক্ষেপ আছে কিনা, বা যতটুকু এ পর্যন্ত পেয়েছেন আপনারা বাংলাদেশকে যেভাবে আজকে দেখছেন, আপনি কি মনে করেন যে আপনার পিতা কিংবা অন্যান্য যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের এই হারানোর পরিবর্তে এটা যথেষ্ট কিনা?
অবশ্যই না, এখনো যথেষ্ট না। আমি মনে করি আক্ষেপ তো আছেই, আমার বাবা মারা গেলেন একটা সুন্দর বাংলাদেশ দেখার আশায়, আমরা সেটা মেনে নিলাম, কিন্তু তারপর কি দেখলাম, এসব আক্ষেপ তো আছেই। আবার অনেক আমি চিন্তা করি, আমি যেটা সবচেয়ে বেশি চিন্তা করি যে আমার বাবাকে যখন ধরে নিয়ে গেল, আমার মা তখন কলেজে পড়েন, এবং তখন হচ্ছে আমার মা, তারপর আমার মাকে চাকরি করতে হয়, আমার মা খুবই কষ্টের মধ্যে যেতে হয়েছে, আমার মাকে, আমার মা দুটা শাড়ি, একটা ব্লাউজ ছিল, ওইটা পরে প্রতিদিন ব্যবহার করতে হতো রিলিফ থেকে পাওয়া, এটা আমার মা তারপরে ওভারকাম করে আমাদেরকে মানুষ করতে পেরেছে। কিন্তু এরকম অনেক অনেক পরিবার নিশ্চয়ই শেষ হয়ে গেছে, অনেক পরিবারের মহিলাদের পক্ষে হয়তো সম্ভব হয়নি। এই এইগুলো খোঁজ নেওয়া তো অবশ্যই দরকার, এই এদেরকে, এই এই পরিবারগুলোকে তখন থেকে না হলেও এখন একটু খোঁজ নিয়েও জানা যায়, জানা যেতে পারে আমি মনে করি। সেটার জন্য আমাদের তো অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার দরকার, সেটা সেটা আমরা এতদিনে বুঝে গেছি যে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার থাকলেই একমাত্র আমাদের এই মুক্তিযোদ্ধা এবং এই শহীদ বুদ্ধিজীবী এদের পরিবারদের এবং এদের যে আত্মত্যাগ, সেই ত্যাগের ব্যাপারে কোনো কিছু করা হবে, এটা কিন্তু আমরা এতদিনে আমাদের যাদের যাদের মেধা আছে, যারা শিক্ষিত, তারা সবাই সবার কিন্তু বুঝে ফেলা উচিত যে হয়নি কিন্তু, আগে কিন্তু আমরা কিন্তু বড় হয়েছি না পেয়ে সবকিছু, আমরা কিন্তু বড় হয়েছি এটা জেনে, আমাদের সামনে আমাদের বাবাকে দেখিনি, আমি সবসময় বলি আমি আমার বাবাকে দেখিনি, কিন্তু আমার বাবার হত্যাকারীদের দেখেছি। এই কষ্টটা এইটা যাদের নাই, যারা দেখো যারা অনুভব করেনি, তারা কখনো বুঝতে পারবে না। তো আমি আমি সবসময় এটাই মনে করি যে এই আত্মত্যাগের জন্য, আমাদের জন্য না, আপনি আমাদের দেশটাকে সঠিক ইতিহাসের মাধ্যমে সঠিকভাবে আমরা তুলে ধরি আমাদের দেশ থেকে, এই আমাদের ইতিহাস অনেক গর্বের ইতিহাস।
আপনাকে অসংখ্য ধন্যবাদ উর্মি মোস্তফা, ফাহিম রেজানুর এবং মিথুন আহমেদ। শমিক আসর তো আগেই বিদায় নিয়েছে, আমিও বিদায় নিচ্ছি, তার আগে শহীদ দিবস উপলক্ষে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চারটা লাইন আমি বলতে চাই। আমার গা শিউরে ওঠে শহীদ দিবস এলে, যদি প্রশ্ন এমন হয় যার উত্তর অজানা সবার, তবে ত্যাগের বিনিময়ে কি পেল প্রজন্ম? উর্মি মোস্তফার সেই ছোট্ট আক্ষেপের সঙ্গে সুর মিলিয়ে আমি চারটি লাইন বললাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আশা করি শহীদ বুদ্ধিজীবী দিবসের যে আক্ষেপ আজকে ছোট্ট করে আমরা শুনলাম, সেটি আর ভবিষ্যতে আমরা দেখব না, এবং এই আক্ষেপ পূরণ করবেন ভবিষ্যৎ প্রজন্ম, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।